الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আবারও একবার আপনাদের মাঝে এই অনুষ্ঠান হজ ডায়েরি নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ ডায়েরি এই অনুষ্ঠানে আজকের আমাদের শেষ পর্ব ইনশাআল্লাহুল করিম। আমরা এই পর্বে রমি সম্পর্কে, কুরবানি সম্পর্কে এবং তাওয়াফুজ জিয়ারত সম্পর্কে ইনশাআল্লাহ, আল বিদায়ী তাওয়াফ সম্পর্কে আমরা শুনব। 10ই জিলহজ এর প্রথম কাজ হচ্ছে রমি করা। রমি অর্থাৎ শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। মুজদালিফা শরীফ থেকে আমরা মিনা শরীফে পৌঁছে সরাসরি জামরাতুল আকবা অর্থাৎ বড় শয়তান এর দিকে আসতে হবে। এই দিনে শুধু এই বড় শয়তানকেই কঙ্কর নিক্ষেপ করতে হবে। যখন রমি করে ফেললেন, এখন কুরবানি করতে হবে। আচ্ছা, এখানে কোরবানি কার জন্য জরুরি? সেটি হচ্ছে কোরবানি হজের শুক্রানা হিসেবে কারিন, যারা যারা কেরান হজ করেছেন তাদের জন্য, এবং মুতামাত্তি অর্থাৎ হজ্জে তামাত্তু যারা করেন সে হাজিদের উপর ওয়াজিব। যদি সে হাজি গরিবও হয় তাকে এই শুক্রানার কোরবানি করতে হবে। আর মুফরিদ হাজি যারা যারা ইফরাদ হজ করে থাকে তাদেরকে মুফরিদ বলা হয়। মুফরিদ হাজির জন্য এই কুরবানি মুস্তাহাব রয়েছে, যদিও সে ধনী হোক না কেন তার জন্য এটি মুস্তাহাব। হাজিদের হজ পরিপূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের স্মৃতি রয়েছে। কোথাও ইব্রাহিম আলী সালাতু সালামের স্মৃতি রয়েছে, কোথাও হাজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি রয়েছে, কোথাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি রয়েছে। তো কুরবানিও হযরত ইব্রাহিম আলী সালাতু সালাম এবং ইসমাইল আলী সালাতু সালাম এর স্মৃতি বিজড়িত একটি কাজ রয়েছে। এই কুরবানি কিভাবে আমাদের মাঝে আসলো এর পিছনে ঘটনা রয়েছে। ঘটনা কি? যখন হযরত ইসমাইল আলী সালাতু সালাম এর মুবারক বয়স 13 বছর হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম স্বপ্ন দেখলেন যে তিনি তার পুত্রকে জবাই করছেন, কুরবানি করছেন। নবীগণের স্বপ্ন ওহি হয়ে থাকে, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু সালামের যে স্বপ্ন হয় সেটি ওয়াহিয়ে ইলাহি হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আমরা যারা সাধারণ লোক আমাদের স্বপ্ন শরীয়তে এটি দলিল হয় না। মনে করেন জিলহজ মাস চলে আসলো, এখন আমাদের মধ্যে কেউ যদি স্বপ্নে দেখলো যে নিজের পুত্রকে জবাই করছে, কুরবানি করছে, তো এখন এটি করা আমাদের জন্য একটি গুনাহের কাজ। নবীর বেলায় এটি ওয়াহিয়ে ইলাহি, আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল এবং নবীরা বুঝে যান। আজকেও কেউ যদি স্বপ্ন দেখে মাযাল্লাহ নিজের সন্তানকে যদি জবাই করে তাহলে সে গুনাহগার এবং জাহান্নামের হকদার হবে। কেন? নবুয়তের দরজা বন্ধ, কেউ নবী আর আসবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। তো ইব্রাহিম আলী সাল্লাতু সাল্লাম তিনি স্বপ্নে দেখলেন নিজের পুত্র ইসমাইল আলী সাল্লাতু সাল্লামকে কুরবানি দিচ্ছেন, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। অতএব হযরত ইব্রাহিম আলী সাল্লাতু সাল্লাম স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত এই আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য মক্কায় মুআজমায় তিনি আগমন করলেন। তিনি হযরত ইসমাইল আলী সাল্লাতু সাল্লামকে সেই স্বপ্নের কথা শোনালেন যা কুরআনুল করিমের মধ্যে বিস্তারিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين অতপর যখন সে তার সঙ্গে কাজ করার উপযুক্ত হল তখন ইব্রাহিম বলল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি এখন তুমি দেখো তোমার অভিমত কি বলল হে আমার পিতা করুন যা আপনি আদিষ্ট হচ্ছেন আল্লাহ ইচ্ছা করলে অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলী সালাতাম ইসমাইল আলী সালামকে নিজের স্বপ্ন যখন ব্যক্ত করলেন ইসমাইল আলী সালাতাম কি বললেন আপনি করে ফেলুন যা আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন আল্লাহর দয়া হলে ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন অধৈর্য পাবেন না সুবহানাল্লাহ ছেলে যদি হয় তবে এমনই হওয়া উচিত আনুগত্য যদি হয় তবে এমনই হওয়া উচিত একজন কবি বলেছেন ইয়ে ফয়জানে নজর থা ইয়া মক্তব কি করামত থি সিখায়ে কিসনে ইসমাইল কো আদাবে ফরজন্দি বাবার কিভাবে আনুগত্য করতে হয় আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয় ইসমাইল আলী সালাতাম 13 বছর বয়সে আমাদেরকে শিখিয়েছেন আজকাল সন্তানকে বাবা কোনো কথা যদি বলে উপদেশ যদি দেয় আর শরীয় সম্মত হ্যাঁ বর্তমানে কোনো বাবা যদি বলে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি কোরবানি দিচ্ছি এখন আমিও চলে যাব এরকম না কেন এখন তো স্বপ্ন এটি সাধারণ লোকের জন্য দলিল নয় কিন্তু নবীর বেলা এটি ওয়াহিয়ে ইলাহি কিন্তু এখানে যে আনুগত্য বিষয় জীবন চলে যাচ্ছে তিনি জানেন আমি জবে হয়ে যাব কিন্তু বাবাকে কি বললেন আল্লাহর পক্ষ থেকে যে তো হুকুম আপনি করে ফেলুন আমাকে ধৈর্যশীল পাবেন আজকে আমরা যারা যুবক রয়েছি যারা আমরা বাবার সন্তান রয়েছি আমাদের বাবা মাও অনেক কিছু উপদেশ আমাদেরকে দিয়ে থাকেন কোনো কাজ করার জন্য যখন বলেন তখন দেখা যায় চোখ রাঙিয়ে আমরা কথা বলি এড়িয়ে যায় তাদের কাজে আমরা এগিয়ে আসি না কোনো উপদেশ দিলে সেটি আমরা মেনে নিতে পারি না এবং আমাদের পক্ষ থেকে রিপ্লাই হয় আপনারা কি বেশি বুঝেন বেশি আপনারা বুঝেন আমি যা করি ভালোর জন্য করছি আমি যা করি বেস্ট করি না প্রিয় ইসলামী ভাইরা মা বাবা তারা অভিজ্ঞতার আলোকে আমাদেরকে উপদেশ দিয়ে থাকে কোনো কাজ যদি বলে তাদের কাজ করে দিলে তাদের মন খুশি হবে মা বাবা রাজি আল্লাহও রাজি মা বাবা নারাজ আল্লাহও নারাজ যদি আল্লাহর সন্তুষ্টি চান তাহলে মা বাবা যে নেয়ামত আপনার কাছে রয়েছে তাদেরকে রাজি করুন ইনশাআল্লাহুল করিম আল্লাহ রাজি হবে আল্লাহ না করুক মা বাবা যদি নারাজ থাকে আপনি যতই হজ করুন আপনি যতই উকুফে আরাফাত করুন যতই উকুফে মুজদালিফা করুন যতই কুরবানি করুন কোনো কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যম হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা রাজি না হয় তো যারাই মা বাবাকে এরূপ কষ্ট দিয়ে থাকে তাদের তওবা করা উচিত তো ইসমাইল আলাইহিস নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম যখন এই কথা বললেন আল্লাহু আকবার এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার প্রিয় পুত্রকে সঙ্গে নিয়ে মিনা উপত্যকায় আগমন করলেন তিনি পুত্রকে শুয়ে দিলেন এবং তার গলায় ছুরি স্থাপন করলেন কিতাবে বর্ণিত আছে ইসমাইল আলাইহিস সালাতু সালাম তার বাবাকে এই সময় বললেন আমার হাত বেঁধে দিন আমার পা বেঁধে দিন যাতে করে যন্ত্রণায় আমি যদি ছটপট করি তাহলে রক্ত আপনার শরীরে লেগে যাবে এবং নিজের চোখে পট্টিও বেঁধে দিন হয়তোবা সন্তানের মোহ ভালোবাসায় আপনি এই মহতিপূর্ণ কাজ থেকে আপনি বিরত থাকতে পারেন বিদায় আপনিও চোখে পট্টি বেঁধে নিয়েন এবং আমার হাত পা বেঁধে দিয়েন কেমন ছিল তাদের আত্মত্যাগ কেমন ছিল আল্লাহর প্রতি তাদের অগাধ ভালোবাসা কেমন ছিল আল্লাহ তাআলার আনুগত্য করার একটি উৎসাহ উদ্দীপনা এবং ইসমাইল আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালাম তিনি ইচ্ছা পোষণ করলেন আল্লাহ যা হুকুম করেছেন আপনি তাই করে ফেলুন আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নে অনিচ্ছাকৃতভাবে বিলম্ব হচ্ছিল অর্থাৎ ইব্রাহিম আয়লা নবীনা আলি সালাতু সালাম তিনি ছুরি চালাচ্ছিলেন গলা ইসমাইল আলী সালাতু সালামের, কিন্তু সেটি অর্থাৎ ছুরিটি গলা কাটছিল না। এবং বিলম্ব যখন হচ্ছিল ইব্রাহিম আলী সালাতু সালাম এই বিলম্ব হওয়াটাও তিনি পছন্দ করেননি এবং তিনি কি করলেন, আবার ছুরি তিনি ধার করলেন, ধারালো ছুরি দিয়ে পুনরায় চালালেন, তবুও তা কাটল না। আবার তিনি ধার করলেন, আবার ইসমাইল আলী সালাতু সালামের গলায় তিনি চালিয়ে দিলেন। পরপর তিনবার এরকম ঘটনা ঘটল, কিন্তু সে ছুরি ইসমাইল আলী সালাতু সালামের গলা কাটেনি আল্লাহ তালার হুকুমে। একদিকে আল্লাহ তালার হুকুম করেছেন তোমার প্রিয় পুত্রকে আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য কুরবান করে দাও, অন্যদিকে আল্লাহ তবারক ওয়া তাআলা ইব্রাহিম আলী সালাতু সালাম ইসমাইল আলী সালাতু সালামকে এত ভালোবাসলেন যে ছুরিকে আদেশ করলেন যে গলা কেটো না। হযরত ইব্রাহিম আলী সালাতু সালাম পরিপূর্ণ আনুগত্যের উদ্দীপনায় বারবার ছুরি চালানোর চেষ্টা করছিলেন। ঠিক সে সময় হযরত জিব্রাইল আমিন আলী সালাতু সালাম জান্নাতি একটি দুম্বা নিয়ে উপস্থিত হলেন এবং হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলী সালাতু সালামকে এই সুসংবাদ প্রদান করা হলো যে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, ইসমাইল আলী সালাতু সালামকে সরিয়ে দেওয়া হলো, সেখানে জান্নাতি দুম্বাকে শুয়ে দেওয়া হলো এবং জান্নাতি দুম্বা সেখানে কুরবানি হলো। ইসমাইল আলী সালাতু সালাম তিনি অক্ষত অবস্থায় ছিলেন, উভয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জিব্রাইল আমিন আলী সালাতু ওয়াসালাম তিনি সুসংবাদ দিলেন যে আপনাদের উভয়ের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কবি অত্যন্ত সুন্দরভাবে এই ঘটনাকে কেন্দ্র করে তিনি কিছু পংক্তি লিখেছেন। ইয়ে আসা হে কে ইনসা ছোড় দে সব মাল ও জর আপনা, অর্থাৎ নিজের ধন সম্পদ ছেড়ে দেওয়া মানুষের জন্য অতি সহজ। ইয়ে আসা হে কে ইনসা ছোড় দে তখতে সুলেমানি, এটিও অত্যন্ত আসান সহজ রয়েছে যে রাজত্ব ছেড়ে দেয়া। ইয়ে আশা হ্যাঁ কে ইনসা রঞ্জ উঠায়ে সখতিয়া ঝেলে, এটিও অত্যন্ত সহজ একটি বিষয় দুঃখ কষ্ট সহ্য করা। ইয়ে আশা হ্যাঁ কে আপনি জান বি দে দে বা আসানি, এটিও অতি সহজ যে নিজের জীবনকে দিয়ে দেয়া, এটিও সহজ রয়েছে। ইয়ে সব আসান সে ভি আসান তর হ্যায় জানে মন লেকিন, বহুত মুশকিল হ্যায় আপনে হাত সে বেটে কি কুরবানি, এটি সহজ থেকে সহজ কিন্তু নিজের জীবনের উপর নিজের উপর অতি কঠিন যে নিজের হাত দ্বারা নিজের ছেলেকে কি করা, কুরবানি করা, এটি অনেক কঠিন। নিজের জীবন দেয়া অতি সহজ, কিন্তু একজন পিতা একজন বাবা নিজের হাত দিয়ে নিজের ছেলেকে যে কুরবানি করবে এটি সহজ বিষয় নয়। কিয়া বেটে কো কুরবা রায় হকমে আপনে হাতো সে, নহি দুনিয়া মে কোই বি খলিলুল্লাহ কা সানি, অর্থাৎ যিনি নিজের হাতে নিজের ছেলেকে কুরবানি করেছেন এমন নজির পৃথিবীতে পাওয়া যায় না, শুধুমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা আলী সালাতু সালামে। তবে একটি আল্লাহ তাআলার দয়া ছিল, ইসমাইল আলী সালাতু সালামকে সরিয়ে সেখানে জান্নাতি দুম্বা শুয়ে দেওয়া হলো। তবে ইব্রাহিম আলী সালাতু সালাম এর প্রতি যে আদেশ ছিল সে আদেশের উপর তিনি আমল করেছেন, মুহূর্তের জন্য তিনি অপেক্ষা করেননি, বরং আমরা শুনলাম ছুরি কাটতে দেরি করছিল, কাটছিল না, তখনও তিনি এই বিষয়টি সহ্য করতে পারেননি এবং বারংবার তিনি ছুরি ধার দিয়ে পুনরায় সেটি ইসমাইল আলী সালাতু সালামের গলায় চালিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করলেন। হে আশিকানে রসুল, এটাই হলো আনুগত্যের চেতনা, এটাই হলো আত্মত্যাগের চেতনা, এটাই হলো বিশ্বস্ততার চেতনা, আল্লাহ তাআলার নিকট সমর্পণ করে দেয়া, এটিও হযরত ইব্রাহিম আলী সালাতু সালামেরই মুবারক তরিকা। আজকে আমরা কোরবানি দিচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ভালো, তবে এই পদ্ধতি কিভাবে পেলাম, ইব্রাহিম আলী সালাতু সালামের উসিলায় আমরা পেলাম। তো যেভাবে ইব্রাহিম আলী সালাতুসলাম কুরবানি করেছেন আমরা করছি, তো ইব্রাহিম আলী সালাতুসলাম আল্লাহ তাআলার দরবারে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন, সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দিয়েছিলেন, উজাড় করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যখনই যা আদেশ করেছেন তাৎক্ষণিক তিনি বাস্তবায়ন করেছেন। আমরাও তো আল্লাহ তাআলার বান্দা, কুরআনুল করিমে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন। কোথায় আমাদের আমল? আল্লাহ তাআলা হুকুম করেছেন নামাজ পড়ার জন্য, কোথায় আমরা পড়ছি? আল্লাহ তাআলা হুকুম করেছেন তার হাবিবের আনুগত্য করার জন্য, কোথায় আমরা করছি? আল্লাহ তাআলা হুকুম করেছেন মা বাবার নাফরমানি থেকে বাঁচার জন্য, কোথায় আমরা করছি? আল্লাহ তাআলা হুকুম করেছেন গুনাহ থেকে বিরত থাকার জন্য, কোথায় আমরা থাকছি? আল্লাহ তাআলা হুকুম করেছেন বান্দার হক আদায় করার জন্য, কোথায় আমরা করছি? আল্লাহ তাআলা হুকুম করেছেন প্রতিবেশীর উপর সহানুভূতি প্রদর্শন করার জন্য, অত্যাচার না করার জন্য, কোথায় আমরা করছি? প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা অনেক কিছু আদেশ আমাদেরকে করেছেন, কিন্তু জানায় অজানায় আমরা তার নাফরমানির মধ্যে আমরা লেগে রয়েছি। আমাদেরকে আত্মসমর্পণ তার দরবারে করতে হবে, ফিরে আসতে হবে। ইব্রাহিম আলী সালাতু সালাম এর জীবনীর মধ্যে এটাই পাওয়া যায়, আমার আল্লাহ যা হুকুম করেন সেটাতে মুহূর্তের জন্য চিন্তার বিষয় নয় করে ফেলা, এটা প্রকৃত বান্দার তার দায়িত্ব এবং কর্তব্য, এবং এটাই ইব্রাহিম আলী সালাতু সালাম করেছেন। সকল আম্বিয়া ইকরাম আলিমুসালাতু সালামের জীবনীতে এটাই পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে যা হুকুম হয়েছে তারা তাই করে দিয়েছেন, নিজের জীবনের পরোয়া করেনি। আমাদেরকে জীবন দেওয়ার জন্য বলা হয়নি, ইবাদত করার জন্য বলা হচ্ছে, এরপরেও আমরা উদাসীন, এরপরেও আমরা গাফিল রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, জান্নাতে যাওয়া অতি সহজ, তবে এতই সহজ নয় যে আল্লাহকে নারাজ করে জান্নাতে চলে যাবেন। আল্লাহকে নারাজ করে আপনি জান্নাতের পথে পথ আপনার জন্য আসান হবে, এরূপ নয়। আমাদেরকে প্রত্যাবর্তন করা উচিত, আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত, আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইব্রাহিম আলী সালাতু সালাম এর সমতুল্য হতে পারবো না, তবে যেভাবে আমরা পশু কুরবানি করে তার সুন্নত আদায় করি, তেমনইভাবে নিজেদেরকে আল্লাহ তাআলার নিকট সমর্পণ করে দেয়া এবং সম্পূর্ণভাবে তার আনুগত্যকে নিজেকে নিয়োজিত করারও চেষ্টা করা উচিত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্যে নিজের জীবনকে অতিবাহিত করা, এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তো এই যে কুরবানি, যারা হজ আদায় করেছেন, যারা কেরান হজ আদায় করেছেন, হজ্জে তামাত্তু আদায় করেছেন, তাদের জন্য এই কুরবানি করা জরুরি আবশ্যক রয়েছে। এখন কুরবানি যখন আমরা করে নিয়েছি, প্রাসঙ্গিক আমরা ইব্রাহিম আলী সালাতু সালাম, ইসমাইল আলী সালাতু সালামের কুরবানি যে ঘটনা আমরা এখানে বয়ান করলাম, এখন কুরবানি করার পর হাজি যারা রয়েছে তারা হলক বা কসর, অর্থাৎ মাথা মুন্ডানো বা চুল কাটা, 1 ইঞ্চি বরাবর এতটুক চুল কাটা, এটি হচ্ছে জরুরি। কুরবানি শেষ করে মাথা মুন্ডানো অর্থাৎ হলক করা বা চুল ছোট করা, কসর করিয়ে নিন। মনে রাখবেন এই 3টি কাজে ধারাবাহিকতা বজায় রাখা ওয়াজিব। কিভাবে? প্রথমত রামি করবেন, বড় শয়তানকে 7টি কঙ্কর মারবেন, এরপরে কুরবানি করা, তারপরে হলক বা কসর করা। তবে মুফরিদ হাজির উপর কুরবানি ওয়াজিব নয়, তাই সে রমির পরই হলক বা কসর করতে পারবে। মুফরিদ যারা ইফরাদ হজ করে তো তাদের জন্য কুরবানি ওয়াজিব নয়, তো তারা কুরবানির আগে হলক বা কসর করে নিতে পারবে। এই যে আমরা হলক করিয়ে থাকি বা কসর করিয়ে থাকি, এর ফজিলত কি? শুনুন, সহি মুসলিম শরীফের হাদিসে পাক উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা এর সময় মাথা মুন্ডনকারী সম্পূর্ণ চুল কেটে ফেলা ব্যক্তিদের জন্য 3 বার দোয়া করেছেন, এবং যারা চুল ছোট করে অর্থাৎ যারা কসর করে তাদের জন্য একবার দোয়া করেছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকেও বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাথা মুন্ডন করার ক্ষেত্রে প্রতিটি চুলের পরিবর্তে একটি করে নেকি লেখা হয় এবং একটি করে গুনাহ মাফ করে দেওয়া হয়। তো এই জন্য মাথা মুন্ডন করা এটি উত্তম বলা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, মাথা মুন্ডন করার সময় যে চুল মাটিতে পড়ে তা কিয়ামতের দিন তোমার জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মাথা মুন্ডনের কাজ যখন শেষ, আপনি এহরাম থেকে বেরিয়ে গেলেন, হলক বা কসর আপনি করে নিলেন, এখন এহরাম থেকে বের হয়ে গেলেন, তবে হলক বা কসর করানোর আগে যারা হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু যারা করেছেন, এদের জন্য আবশ্যক আগে কুরবানি যেন হয়ে যায়, এরপরে করা, কুরবানির আগে এই বিষয়টি করা যাবে না। এখন আমাদের করণীয় কি? কুরবানি হয়ে গেল, হলকও করে নিলাম, কসরও করে নিলাম, এখন হচ্ছে এগারো ও বারো জিলহজে রমি করা। এগারো এবং বারো জিলহজের জোহরের পর তিনটি শয়তানকেই কঙ্কর নিক্ষেপ করতে হবে ক্রমাগতভাবে। কিভাবে? প্রথমে জামরাতুল উলা, অর্থাৎ ছোট শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এর পদ্ধতি কি? খেজুরের বিচি সম পরিমাণ, আমরা মুজদালিফা থেকে আমরা পাথর যে কঙ্কর সেটি সংগ্রহ করেছিলাম, এখন সেই কঙ্করকে শাহাদাতের আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুলে ধরে হাতটাকে এত উঁচু উঠাবো যে সাইডের অংশ যেন দেখা দেয়। এরপরে যেখানে জামরা রয়েছে সেখানে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবর, বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে নিক্ষেপ করব। এখানে অনেকে অনেক দৃশ্য এখানে দৃষ্টিগোচর হয়, দেখা যায় অনেকে দৌড় দিয়ে এসে পাথর নিক্ষেপ করে, অনেকে বড় বড় পাথর নিক্ষেপ করে, অনেকে দেখা যায় জুতা স্যান্ডেল পর্যন্ত নিক্ষেপ করে। মনে রাখবেন এটি সুন্নত পদ্ধতি নয়, সুন্নত পদ্ধতি হচ্ছে ছোট পাথরের কঙ্কর যা খেজুরের বিচির সমান যেন হয় এবং এই দুই আপনার আঙ্গুলে ধরে, শাহাদাতের আঙ্গুল ডানাতে শাহাদাতের এবং বৃদ্ধা আঙ্গুলে ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবর হাতকে এত উঁচু করবেন ডান সাইড যেন দৃষ্টিগোচর হয়। আসুন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াও রমি করেছেন, সে রমির দৃশ্য আমরা দেখি, বাকি ইনশাল্লাহ সম্পর্কে আমরা শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিলা ইলাহি বনে চল মদিনা কা, কাফিলা ইলাহি বনে চল মদিনা কা, আহমদ রজা কা ওয়াসতা ইয়া রাব্বে মুস্তাফা। Ya Rabbana irham lana, Ya Rabbana irham lana, Ya Rabbana irham lana, Rani rahmat haram মাশাআল্লাহ। আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার জামরার যে রমি রয়েছে আমরা দেখেছি কত সুন্দরভাবে, এটি হচ্ছে সুন্নত পদ্ধতি, এভাবে আমাদেরকে রমি করা উচিত। তো জামরাতুল উলা, ছোট শয়তানকে আমরা রমি করার পর, পাথর নিক্ষেপ করার পর এখন আসব জামরাতুল উস্তা, অর্থাৎ মেজ শয়তান, তাকে আমরা কঙ্কর নিক্ষেপ করব। এরপরে আমরা জামরাতুল আকাবা, বড় শয়তানকে আমরা কি করব, রমি করব। তবে রমি করার পর দ্রুত আমরা যেন বেরিয়ে যাই, এবং রমি কেন করি এর পিছনেও ঘটনা রয়েছে। আমি যে কুরবানি আপনাদেরকে ইসমাইল আলী সাল্লাতু সাল্লামের ঘটনা শোনালাম, সেই ঘটনার মধ্যেই তিন জায়গায় শয়তান এসে ইব্রাহিম আলী সাল্লাতু সাল্লামকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করেছিল যে আপনি নিজের ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন, এটি ঠিক নয়, আল্লাহ হুকুম করেছে, আপনি কোরবানি দিতে যাচ্ছেন, নিজের হাতে নিজের আদরের সন্তানকে আপনি জবে করে দিবেন, কোরবানি করবেন। তো ইব্রাহিম আলী সালাতুসালামকে ফেরিস্তারা হুকুম করল তার দিকে পাথর নিক্ষেপ করুন। তখন ইব্রাহিম আলী সালাতুসালাম 7টি পাথর তাকে নিক্ষেপ করলেন, সে জমিনে ধসে গেল। এরপরে আরেক জায়গায় গিয়ে, অর্থাৎ যেখানে জামরা রয়েছে তিনটি, সেই তিন জায়গায় শয়তান দাঁড়িয়ে ওনাকে কুমন্ত্রণ দেওয়ার চেষ্টা করেছিল এবং ফেরেস্তাদের হুকুমে ইব্রাহিম আলী সালাতুসালাম তার দিকে পাথর নিক্ষেপ করেছিলেন, সেটি হাজিদের জন্য এটি আবশ্যক করে দেওয়া হয়েছে। তো রমি যে আমরা করি, এর ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো হাজি রমি এ জামরাত, অর্থাৎ শয়তানদের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করে, তখন কিয়ামত পর্যন্ত এর সওয়াব কত তা কেউ জানে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে তাকে কত সওয়াব দান করেন কেউ জানে না। তো প্রিয় হাজিগণ, রমি করে ফেললেন, হজের যে হুকুম আহকাম ছিল এটি আমরা আমল করলাম। এখন হচ্ছে আমাদের তাওয়াফে জিয়ারাত। তাওয়াফে জিয়ারাত হজের দ্বিতীয় রুকুন, 10ই জিলহজেই এই তাওয়াফ আদায় করা উত্তম। যদি কেউ 10ই জিলহজ তাওয়াফে জিয়ারাত করতে পারেনি, তার জন্য 11 বা 12 তারিখেও করা যাবে। তবে এর বিধান হচ্ছে অবশ্যই 12 জিলহজের সূর্যাস্তের পূর্বে তা সম্পন্ন করতে হবে, তাকে সম্পন্ন করতে হবে। এরপরে কেউ যদি রুখসত নিতে চায়, তাহলে যারা আফাকি হাজি রয়েছে, অর্থাৎ যারা মিকাতে থাকে বা হেরেমের ভিতরে থাকে, এরা ব্যতীত যারা অন্যান্য রাষ্ট্র থেকে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে যারা এসেছে, তাদেরকে আফাকি হাজি বলা হয়। তো তাওয়াফে রুখসত, অর্থাৎ বিদায়ী তাওয়াফ এদের জন্য ওয়াজিব রয়েছে। এরপরে হাজিরা যখন হজ আদায় করে নেয়, এরপরে হাজিরা প্রস্তুতি গ্রহণ করে মদিনাতুল মুনাব্বারা যাওয়ার জন্য। অনেকে হজ আদায় করার পূর্বে মদিনাতুল মুনাব্বারায় উপস্থিত হন, এটিও ভালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে অনুমতি নিয়ে হজের জন্য যাচ্ছেন। অনেকে হজ সম্পাদন করার পর তারা মদিনাতুল মুনাব্বারায় উপস্থিত হয়ে থাকেন, সেখানে হজ করে এসেছেন, নিজের গুনাহকে মাফ করিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এখন শাফাতের ভিক্ষা চাচ্ছেন। আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া হাবিবাল্লাহ। আর একটু লক্ষ্য করে দেখুন, এই সেই মদিনা যে মদিনাকে দেখার জন্য না জানি না জীবনে কতবার কেঁদেছেন, এই সেই মদিনা যে মদিনাকে দেখার জন্য ব্যাকুল ছিলেন, আত্মহারা ছিলেন, এই সেই মদিনা যে মদিনাকে দেখার জন্য আল্লাহ রসুলের দরবারে বারংবার আবেদন করেছেন, বাস্তবেই এখন মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়েছেন, একজন গুনাগার আসামি তার হাবিবের দরবারে উপস্থিত হয়েছে, হাত বেঁধে নিজের চোখকে নিচনে রেখে আস্তে আস্তে দুরুদ এবং সালাম পড়ে অগ্রসর হন এবং আরজ করুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, শাফাতের ভিক্ষা চেয়ে নিন, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। সৌভাগ্যবান ওই সকল হাজিগণ যারা হজ সম্পাদন করে বা হজ করার পূর্বে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়েছেন, এখানে সুসংবাদ রয়েছে, শাফাতের সুসংবাদ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রোজার জিয়ারত করেছে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে। তো এখানে শাফাতের ভিক্ষা চেয়ে নিন। অনেক দুর্ভাগা এমনও রয়েছে, মাজাল্লাহ, হজ করে মক্কাতে যায়, তারা আরাফাতেও যায়, মিনাতেও যায়, মুজদালিফাতেও যায়, এরপরে মাজাল্লাহ মদিনা যায় না, বলে মদিনাতে যাওয়া তো হজের কোনো রুকুন নয়। ঠিক আছে, হজের রুকুন নয়, কেউ যদি মদিনা নাও যায় হজ হয়ে যাবে, কিন্তু আশিকদের যে একটি হজ কবুল হওয়ার যে মাধ্যম হচ্ছে সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার জিয়ারত করা। শুনুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেন, যারা হজ করলো কিন্তু আমার রোজার জিয়ারত করলো না, তারা আমার উপর জুলুম করলো, নাউজ বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন আশিক কোনোদিন এই বিষয়টি মেনে নিতে পারে না যে সে হজ করবে আর মদিনা যাবে না, একজন প্রকৃত আশিক দ্বারা এটি কোনো দিন সম্ভব নয়। তাই অনুরোধ করব, যারা হজ আদায় করে নিয়েছেন, এখনও মদিনা যাননি, মদিনায় উপস্থিত হন। এখানে সাফাতের সুসংবাদ রয়েছে, এটি তো জান্নাতে সহজ পথ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক হজ আদায় করার, হজের হুকুম আহকামের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হাজি বানিয়ে দিক, বারবার মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।